Welcome everyone. আমাদের আজকে 21তম এপিসোড 9248 সিজন অফ 2020-21 এর আমাদের ইস্ট অফিশিয়াল মেম্বারদের সাথে আমাদের এবার প্রথমবারের মতো আমরা পোস্ট ম্যাচ পডকাস্ট করছি, কারণ খেলাগুলো আগে হয়ে গেছে। সো আজকে আমাদের যে ম্যাচটা ছিল এলসের সাথে, সেই ম্যাচ নিয়ে আমরা আলাপ করব। পেনি আমাদের ইস্তা বাংলাদেশের অফিসিয়াল মেম্বার্স, প্রথমেই হলো আমাদের সেক্রেটারি শিফাত জসিম আমাদের সাথে আছেন, আরো আছেন অফিসিয়াল মেম্বার আবরুলসি এবং আশফাক মাহমুদ রাফি। তো হাই, কি অবস্থা, সবাই ভালো?
আলহামদুলিল্লাহ।
ওকে,
গুড ইভিনিং এভরিওয়ান।
ইটস অফ কোর্স গুড ইভিনিং। খেলার রেজাল্ট নিয়ে প্রথমে বলি, যে রেজাল্ট নিয়ে আসলে কার কি অবস্থা, যে প্রথমে যাব রাফির কাছে। রাফি,
ওকে, রেজাল্ট স্কোর লাইন দেখলে মনে হয় আমরা ভালো খেলছি, আসলে খেলা দেখলে বোঝা যাবে আমরা আসলে ভালো খেলি নাই। আর তারপর যে টিম এগেইনস্ট খেলছে ওটা অনেকটা রিলিগেশন জোনের মধ্যে আছে। সো আমরা ধরো 2-3 বছর আগে আমরা এইসব টিমকে 10 গোল 8 গোল 7 গোল দেওয়ার মতো ক্যাপাবিলিটি ছিল। খেলা শুরু হওয়ার আগে আমি জানতাম ভালো একটা স্কোর লাইনে জিতবো। এখন মাঝে যে এমন অবস্থা হয়ে গেছে যে যে কোনো টিমের সাথে হারার মতো একটা ভয় নিয়ে খেলা দেখা শুরু করি বা ড্র করা নিয়ে, আর এই আর কি। বাট ফার্স্ট হাফটা খুব মানে স্টিফ ছিল, মাঝে খুব একটা ব্রেকিং করতে পারে না ওদের ডিফেন্স, যদিও ট্রাই করছে। বাট আসলে আমার মনে হয় আমাদের ওইরকম একটা সলিড ডিফেন্স যেসব টিম করে ওদের এগেনস্টে খুব ফাস্ট একজন প্লেয়ার লাগবে, যে ডিফেন্সটাকে ব্রেক করে ভিতরে ঢুকতে পারবে। সবসময় ডি বক্সের বাইরেই বল গুলো নিয়ে তো পাসিং হচ্ছিল, বাট ভিতরে আর ঢুকতে পারেনি, কোনো চান্স ক্রিয়েট করতে পারেনি। ওরকম ফাস্ট একজন প্লেয়ার থাকলে হয়তো ওটা করতে পারতো ফার্স্ট হাফ। তার উপর আবার সেকেন্ড হাফে শুরুতে একটা গোল খায়, সো এরপরে একটু সমস্যা শেখি ছিল। আমার মনে হয় 60 মিনিটের পর একটু ফাস্ট হয়েছে খেলাটা, মাঝে একটু হোল্ড করে খেলা শুরু করছে, একটু তারপরে তো দুটা গোল দিল। বাট ওভারঅল খুব একটা কনভিন্সিং না, যে কোনো ভালো টিমের সাথে এটা এরকম একটা ম্যাচ খেললে ইজিলি হারবে।
আমরা যাই আমরা রুলসির কাছে। একটাই কথা যে আমাদের করিম বেনজেমা, হ্যাঁ, রুই দিয়ান রুদ্র, আশা করি প্রোনাউন্সিয়েশন ঠিক আছে। সো করিম বেনজেমার ইনজুরি থেকে ফিরে এসে 2 ম্যাচ খেললো, ডার্বি অ্যাটলেটিকো মাদ্রিদের সাথে আর আজকে, দুইটাতেই সে স্কোর করছে। তো অ্যাটলেটিকো মাদ্রিদের সাথে সে কয়েকটা হাফ চান্স মিস করছে, তবে আজকে মোটামুটি বেশ ভালোই খেলছে। তো তার আসলে মানে সে আসলে মাদ্রিদের জন্য কতটুকু ইম্পর্টেন্ট জিদানের এই প্লেয়িং স্টাইলের সাথে, আর আজকে তার পারফরমেন্স কিরকম ছিল বলে মনে হয়, যে সে গোল বের করে আনছে 70 মিনিটে সময়ে, তারপরে উইনিং স্ট্রাইকও নিছে। সো অ্যাকচুয়ালি ওভারঅল আসলে বেনজেমার পারফরমেন্সে আসলে কি মনে হয় যে মাদ্রিদ এবার কি করবে?
আসলে আজকের রেজাল্টটা দেখে মানে মনে হইতে পারে যে মানে we are having the flashbacks of 2016-17 যখন আমরা লাইক এক উইকে তিনবার বা দুইবার কামব্যাক করতাম, কামব্যাক করে ম্যাচ জিততাম। তো তখনকার সিচুয়েশন এখনকার সিচুয়েশন ডিফারেন্ট। এখন যেরকম এই যে রাফি ভাই যেটা বললো যে এখন আমাদের স্কোয়াডের অবস্থা বা আমাদের খেলার সময় আমরা শিখে থাকি বা একটা রেলিগেশন জোনের টিমের সাথে এই অ্যাটিচিউড নিয়ে খেলা, সব মিলায় তখনকার সিচুয়েশন এখনকার সিচুয়েশন ডিফারেন্ট। তখন কামব্যাক করলে আমরা হচ্ছে দেখা যায় তো হ্যাঁ ইয়েস উই উড বি ফ্রাস্ট্রেটেড টু ড্র এগেন্স লাস পামাস 3-3, বাট দেখা যায় তো যে আমরা বিগ ম্যাচগুলো ঠিকই আমরা পারফর্ম করতেছি। তো এর বড় একটা রিজন ছিল আমাদের ফরওয়ার্ড লাইন, তারপর আমাদের স্কোয়াড ডেপথ। তো এখন সেগুলো আমাদের কোনোটাই নাই। তো কোনোটা না থাকার পরেও এরকম কিছু কিছু ম্যাচে তো দেখা যাচ্ছে এরকম লাস্ট মোমেন্টে গোল বের করে এনে জিতা বা কামব্যাক করা, এটা এখন আমাদের জন্য অনেক বড় বিষয়। তো দ্য ফাইটিং স্পিরিট ইজ স্টিল দেয়ার, সব প্লেয়ারের মধ্যে না, কিছু কিছু প্লেয়ারের মধ্যে, এবং বেনজেমা ইজ ওয়ান অফ দেম। তো বেনজেমার মধ্যে এটা আছে, রামোসের মতো বা রোনালদোর মতো না থাকলেও বেনজেমার মতো হি স্টিল হ্যাজ দ্যাট। হ্যাঁ, তো যেই কারণে সে কিন্তু হি ইজ লাইক আওয়ার অনলি হোপ ইন দ্য ফরওয়ার্ড, টু বি অনেস্ট। আমাদের ফরওয়ার্ড লাইনে লাইক বেনজেমা মিস করতেছে বা বেনজেমা সিজনে 50-30টা গোল দিচ্ছে না বা 40টা গোল দিচ্ছে না, হ্যাঁ এটা নিয়ে আমরা যতই কথা বলি না কেন, এখন রিয়েলিস্টিক্যালি চিন্তা করলে বেনজেমা ইজ আওয়ার অনলি হোপ ফর দ্য অ্যাটাক। তো এসব ম্যাচগুলায় লাইক উইনিং গোল বের করে আনা বা কোনো অ্যাটিচিউড দেখানো ফ্রম দ্য অ্যাটাক, হ্যাঁ আমরা দেখা যাচ্ছে বেনজেমা নাই ওইসব ম্যাচগুলায় ডিফেন্স আর মিডফিল্ড খুব ভালো করছে কিন্তু ম্যাচে আমরা সেরকম কিছু বের করতে পারিনি, কোনো মতে মিডফিল্ডার একটা গোল দিয়ে জিতে আসছি। তো দ্যাট ইজ নট দ্য পারফেক্ট সলিউশন থ্রু আউট দ্য সিজন। তো এখন রিয়েলিস্টিক্যালি বেনজেমা ইজ আওয়ার অনলি সলিউশন ফর দ্য অ্যাটাক। তো তার ইঞ্জুরি থেকে ফিরে আসাটা ডেফিনেটলি মোরাল বুস্ট, আর আজকের ম্যাচটা হোপফুলি একটা মোরাল বুস্ট হিসেবে কাজ করবে। তো বেনজেমা নিয়ে আসলে এখন মানে ক্রিটিসাইজ করার মতো সিচুয়েশন আমরা নাই। হ্যাঁ, উই ডোন্ট হ্যাভ দ্যাট কাইন্ড অফ ফরওয়ার্ড লাইন, উই ডোন্ট হ্যাভ ব্যাকআপ প্লেয়ার্স, বা ব্যাকআপ প্লেয়ার আনলেও তারা হচ্ছে সেট হইতে পারতেছে না। বেনজেমা একে তো সিনিয়র প্লেয়ার, প্লাস জিদানের প্ল্যানে সে সেট একটা প্লেয়ার, জিদান তাকে সরাচ্ছে না আর বেনজেমাকেও আমরা বেঁচে দিচ্ছি না। তো উই হ্যাভ টু বি হ্যাপি উইথ হোয়াট উই গট, বাট টুডে লাইক হোয়াট বেনজেমা ডিড হি নিডস টু বি প্রেজড ডিসপাইট দ্য ওভারঅল টিম এফোর্টস অর ল্যাকিং ডিসপ্লে অর এনিথিং, হি নিডস টু বি প্রেজড।
আমরা সিফাতের কাছে যাই। আজকে মাদ্রিদ একটা ডিফারেন্ট ফরমেশন ইউজ করছে, সম্ভবত এর আগেও করছে আমার ঠিক এক্স্যাক্টলি মনে নেই। সো আমি প্রথমে ভাবছিলাম যে নাটোকে রাইট ব্যাকে খেলাবে, সো 4-3-3 করবে, পরে দিয়ে দেখা গেল আসলে 3-5-2 এই ফরমেশনে গেছে। সো 3-5-2 ফরমেশনে যে গেল এটা কি আসলে মাদ্রিদের জন্য প্লেয়ারদের, যারা প্লেয়ার আছে স্কোয়াডে তাদের জন্য এটা খুব ডিফিকাল্ট টু কমপ্লাই এরকম কিছু কি মনে হয়? কারণ যেমন আজকে আবার আমাদের ক্রুস মদ্রিদ ছিল না, সেখানে ফেদে আর ইসকো নামছে। সো আমাদের ওরা তো 60 মিনিটের দিকে মনে হয় সেকেন্ড হাফের কত মিনিটে নামছে আমার খেয়াল নাই, নামার আগে পর্যন্ত তো মিডফিল্ড আসলে ধরতে পারে নাই কেউ। সো অ্যাকচুয়ালি ক্রুজ বা মদ্রিচের রেস্টের কারণে যে এই ফরমেশনটা কাজে লাগেনি এরকম কিছু?
এখন 3-5-2 ফরমেশন এর আগেও জিদান বেশ কয়েকবার আসলে ট্রাই করছে এবং চেষ্টা করে, মাঝে মধ্যেই চেষ্টা করে যে কিছু ডিফারেন্ট কিছু করা। তো 3-5-2 খেলানোর বেসিক কারণ আসলে মিডফিল্ডে বল দখল করা বা পজিশন ধরে রাখাই, এজন্য সাধারণত খেলা হয়। কিন্তু মডরিচ আর ক্রুজ যে ক্যালিবারের প্লেয়ার, এই দুজনের যে কেমিস্ট্রি আর বল ধরে রাখার যে অ্যাবিলিটি, তো মডরিচ আর ক্রুজ যদি না থাকে সেক্ষেত্রে যখন ফেডে ভালভার্ডে বা ইসকো থাকে, ইসকো বল হোল্ড করতে পারে কিন্তু ফেডে ভালভার্ডে কিন্তু ওই টাইপের প্লেয়ার না। হি লাইকস টু মুভ ফরওয়ার্ড, ও একটু বল নিয়ে অ্যাডভান্স করতে ভালোবাসে এবং ইজ দি স্পিডি। সো ক্রুজ মডরিচ মাঠে থাকলে যে 3-5-2 তে যে পারফরমেন্স পাওয়া যাবে আর টিম যেরকম খেলবে, ফেদে ভালভার্ডে বা ইসকো ইসকো একসাথে থাকলে ওই পারফরমেন্স আসার কথা না, এটাই আমি যতটুকু মনে করি।
রাফিক কতটুকু দিবা?
4-5
5 ওকে সিফাত
5
ওকে ওকে সো আরেকটা ইম্পর্টেন্ট ব্যাপার যে আজকে একসাথে আমাদের দুইটা প্লেয়ার ব্যাক করছে, একটা হলো আমাদের ক্যাপ্টেন রামোস, একটা হলো আমাদের নাম্বার 7 প্রেজেন্ট নাম্বার 7 ইডেন হাজার্ড। সো রামোসের খেলাটা কেমন লাগছে, যে সে আজকে কিরকম কতটুকু ভালো খেলতে পারছে? সিফাত তোমার কাছে
এখন রামোস পারফরম্যান্সের চাইতে রামোস যদি মাঠে থাকে সেটার একটা আলাদা ফ্যাক্টর কাজ করে। আমরা সাধারণত ইউসিএল এর ম্যাচগুলোয় বেশি দেখি এই ব্যাপারটা, যে রামোস যদি মাঠে না থাকে তাহলে প্লেয়ারদের মোরালটা একটু ডাউন থাকে। তো রামোস মাঠে থাকলে ওর লিডারশিপ কোয়ালিটির কারণে প্লেয়ারদের এফোর্ট কিন্তু একটু বেড়ে যায়। সো রামোস মাঠে থাকা মানেই একটা বোনাস। আজকে মোটামুটি রামোস ভালোই পারফর্ম করছে, ইনজুরি থেকে ফিরে তারপরে মোটামুটি ভালোই পারফর্ম করছে। আস্তে আস্তে আরো ফিটনেস একটু বেটার হবে আই গেস। হ্যাজার্ড যে মাঠে নামছে, সে ফিটে মাঠে নামছে, এটার জন্য অনেক শুক্রিয়া, এছাড়া আর কিছু বলার নেই।
ওকে সো আমরা তোমার কাছে যাই, এটা হলো দুইটা প্লেয়ার, একটা হলো রদ্রিগো একটা হলো আসেন্সিও। সো এই দুইজন, রদ্রিগো তো রিসেন্টলি ইনজুরি থেকে ফিরছে কিন্তু তার সেই আগের অভ্যাসটা মনে হয় রয়েছে, যে আজকে খেলে নেই কিন্তু মানে এর আগের ম্যাচে আমরা যেটা দেখছি রদ্রিগো ম্যাচের মধ্যে কিছুক্ষণ থাকে, অনেকক্ষণ থাকে না, এরকম একটা জিনিস মনে হয়। আসেন্সিও তো অনেকদিন ধরে গোল টোল পায় না, মাঝখানে কিছু শট বারে লাগছে। তো এই দুইজনের আসলে এই সিজনে আর কতটুকুই বা ইম্প্যাক্ট ফেলতে পারে বলে মনে হয়?
আসেন্সিওকে নিয়ে আসলে মানে বলার বেশি কিছু নাই, শট বারে লাগছে এটা কোনো এক্সকিউজ না। হ্যাঁ, আর লোপটেগের টাইমে আমার মনে আছে লাইক ইসকো ওয়াজ প্লেইং রিয়েলি ওয়েল অ্যান্ড গ্যারেথ বেলের প্রচুর শট বারে লাগতেছিল, গ্যারেথ বেল ওয়াজ প্লেইং রিয়েলি ওয়েল, তারপর হচ্ছে এসেন্সিও ওয়াজ প্লেইং ওয়েল, বাট আমরা হচ্ছে কত ম্যাচ জানি টানা গোলই করতে পারি নাই। হ্যাঁ, তো এটা মনে পড়লে হাসি আসে, খারাপ লাগে না, হাসি আসে। তো এগুলো কেউ মনে রাখে না যে কয়টা শট বারে লাগছে, কয়টা গোল হয়েছে সবাই মনে রাখে। তো আসেন্সিওর বয়সে ইয়াংস্টাররা, আসেন্সিও এখন আর ইয়াংস্টার নাই, আসেন্সিওর সময়ে যেভাবে উঠছে বা ওর 2016-17 সিজন উইচ ওয়াজ ইজ বেস্ট সিজন, লাইক ওই সিজনের পারফরমেন্স ও রেপ্লিকেট করতে পারেনি। তখন অনেকে বলবে যে ইঞ্জুরিতে পরে হচ্ছে হেসের মতো হারায় গেছে, ইঞ্জুরির আগেও কতটুকু ভালো পারফর্ম করতেছিল একটু বলেন, লাইক 17-18 সিজন হাউ গুড ওয়াজ হি? আর ইসকো হচ্ছে আন্ডার কার্লো অ্যান্ড জিদান সেকেন্ড সিজন হি ওয়াজ ভেরি সলিড, like 2016-17 and Carlo hocche duita season he was really good, but apart from that he was lost. To essential byapar to chorokom, he is not the kind of player who you could rely on for 10 seasons or at least 5-6 seasons. Amader je je boltechen je Kroos ar Modric namar age midfielder obostha pore obostha, ei dhoroner player gula paben na, like they cannot be replaced. Valverde is really good, like but she kind of Modric Kroos performance replicate korte parbe na. Ehon Valverde Odegaard ke diye apni hocche arekta midfield dynasty banaben, eta asha kora like onek durer bishoy, obosshoi hoyto parben but eta onek durer bishoy. To Rodrigo Asensio ke diye ashole amader void fill kora to dure thak, amra mane like it reminds me of United from Van Hal days, you know, tara hoyto ba dui ekta trophy jitse ami jani na jitse na ki o time, but they were terrible in attack. So it was Cristiano, like when Cristiano left Man United, it was like how many years later? অনেক বছর পরের কথা, এটা ট্রানজিশন পিরিয়ডেরও কথা না ওদের।
6 years.
তো আমাদের ট্রানজিশন চলতেছে, প্লেয়ার পাচ্ছি না, এগুলো কোনো এক্সকিউজ না। এসেন্সিও এন্ড রদ্রিগো, লাইক রদ্রিগো ইজ গুড, ইয়েস হি পারফর্মস ইন বিগ গেমস, হি ইজ আ ইউসিএল প্লেয়ার, বাট হি ইজ নট এমবাপে অর হ্যালান্ড। হ্যাঁ, তো ওর থেকে ওটা আশা করা যাবে না, বাট আফটার বেনজেমা আমাদের যদি বিগ ম্যাচে কোনো একটা প্লেয়ার লাগে আমি তাহলে রদ্রিগোর নাম আগে বলবো, হ্যাজার্ডের নাম বলবো না, এসেন্সিওর নাম তো বলবোই না। হ্যাজার্ড অবশ্যই মাঠে থাকা দরকার ফিয়ার ফ্যাক্টর হিসাবে, রামোসের যেরকম মাঠে থাকা দরকার, ফিয়ার ফ্যাক্টর প্লাস লিডারশিপ সবকিছু মিলায় বেনজেমাকে অবশ্যই দরকার। হ্যাজার্ডও আমাদের ওরকম একটা নিডেড প্লেয়ার, লাইক ডেসপাইট হিজ ফিটনেস ইস্যুস, বার্গার ইস্যুস এন্ড এটসেট্রা, হি ইজ স্টিল আ বিগ প্লেয়ার। এখন সে ইউসিএল এ পারফর্ম করতে পারে না কি পারে সেটা পরের কথা, বাট স্টিল আই উড প্রেফার রদ্রিগো ওভার হ্যাজার্ড এনি ডে। হ্যাঁ, বিকজ হিজ ইউসিএল পারফরমেন্স, সো মাঠে ওর ইনকনসিস্টেন্সিটা অবভিয়াসলি ইট হার্টস আস, কখনো থাকে কখনো হারা যায়, যেটা এখনো রয়ে গেছে। বাট আফটার বেনজিমা, বেনজেমা হি ইজ আওয়ার সেকেন্ড হোপ, অ্যান্ড হ্যাজার্ড বলেন বা এসেন্সিও থেকে আসলে আমি আর কিছু আশাই করি না, আই ডোন্ট ইভেন ওয়ান্ট টু টক অ্যাবাউট হিম। আর এই তো ভিনিসিয়াস, ওকে ভিনিসিয়াসের টপিকে তো আমরা পরে আসতেছি। ওকে,
সো ভিনিসিয়াসের কথা যেহেতু আসছে, সিফাতের কাছে আরেকবার যাই, এটা হলো যে আমাদের যে ভিনিসিয়াসের একটা ইম্প্যাক্টের কথা কিন্তু মানে স্ট্যাট অনুযায়ী শোনা যায়, সেটা হলো ভিনিসিয়াস মাদ্রিদের জন্য এবার সম্ভবত সেকেন্ড হায়েস্ট পয়েন্ট এনে দিছে, বা তার থাকা অবস্থায় মাদ্রিদের মানে তার ইলেভেনে থাকা অবস্থায় মাদ্রিদের উইনিং পার্সেন্টেজ বেশি। সো তার রিসেন্ট আসলে ভিনিসিয়াসের হোম ইমপ্রুভমেন্ট হয়েছে কিনা সেটা নিয়ে আসলে তোমার অপিনিয়ন কি?
না, স্ট্যাটটা কি মানে ভিনিসিয়াস ইলেভেনে আছে এজন্য স্ট্যাট?
হ্যাঁ
না,
তার কন্ট্রিবিউশন সহ
কন্ট্রিবিউশন বলতে কি
কন্ট্রিবিউশন হলো
ড্রিবলিং কন্ট্রিবিউশন, ড্রিবলিং কন্ট্রিবিউশন,
ড্রিবলিং ইজ এ কন্ট্রিবিউশন আই গেস ফর
ইনসেল মুসলি নে লাগি নো উত্তরে কাহা দিনো কে
ভাই বল দাও
লাস্ট কবে যেন একটা বেনজেমার হেডে গোল দিল আই গেস, যে সুন্দর একটা ক্রস দিছিল। সো এখন যেটা সমস্যা ভিনিসিয়াসে, আমরা জানি যে ভিনিসিয়াসের ড্রিবলিং বেশ ভালো, বাট যেটা সমস্যা হয় যে ফিনিশিংটা, ফাইনাল থার্ডে গেলে ওর ডিসিশন মেকিং এর যে ইস্যুটা, এটা আস্তে আস্তে কি চেঞ্জ হবে জানি না কত দূর কতটুকু চেঞ্জ হবে, বাট আই হোপ যে তাড়াতাড়ি এটা সলভ হয়, এই সলভ ওর ফিনিশিং ইস্যুটা সলভ হয়।
প্রচুর বল পাচ্ছে বক্সের মধ্যে হেজের জন্য, সে আসলে সেটাকে স্কোরশিটে নিয়ে আসতে পারছে না। সো আসলে ক্যাসিমিরোর পারফরমেন্স নিয়ে কি মত? নেক্সট ম্যাচ যেটা ইউসিএল আটলান্টার এগেইনস্টে, সেখানে তো আমরা ক্যাসিমিরোকে পাচ্ছি না, তার অ্যাবসেন্সটা কি রকম ইমপ্যাক্ট ফেলতে পারে?
আচ্ছা, আমি আজকের ম্যাচটা নিয়ে যদি বলি, ক্যাসিমিরো দুই তিনটা শট নিছে, ভালোই ক্লোজ ছিল। সো সো আমার যেটা মনে হচ্ছে, ও আস্তে আস্তে ভালো একটা ফর্মে আসবে, বাট যে স্কোরিং এটা আসলে খুব মানে বলা যায় না যে স্কোর করবে কি করবে না, বাট ওর যে রোলটা প্লে করে ও অ্যাটাকিং মিডফিল্ডে, সেটা যদি ঠিকঠাক মতো প্লে করতে পারে আর বেনজেমাকে আর সামনে যারা আছে ওদেরকে যদি সাপোর্ট দিতে পারে, তাহলে মেবি অন্যরা বেনিফিটেড হবে ওর কাছ থেকে, ও ডিরেক্ট যদি ইম্প্যাক্ট কোনো ফেলতে না। তারপর এরিয়াল কিছু মুভমেন্ট তার ভালো, মাঝে মাঝে হেডে ভালো গোল করে, বা এরিয়াল মুভমেন্ট গুলো যখন করে সে তখন স্কোর করার একটা চান্স থাকে, সো ওটা একটা পজিটিভ পয়েন্ট। বাট যে ইউসিএল যেহেতু নাই, ওটা ইম্প্যাক্ট তো ফেলবেই, কারণ আমার মনে হয় একটু যখনই খেলে ইয়ে দিয়ে একটা ভালো
আচ্ছা আসছে,
খেলবে ইউসিএল এ, তাহলে যদি খেলতে পারতো তাহলে একটা ভালো পয়েন্ট হতো আমাদের জন্য, বেটার হতো ডিফেন্স প্লাস অফেন্স দুটো মিলে। বাট লেটস সি কি হয়।
ওকে, তো আমরা আবার কাছে যাই। হলো রামোস যে রিসেন্টলি প্রেস কনফারেন্স করলো, সেটা নিয়ে আসলে কি মতামত, তার কন্ট্রাক্ট এক্সটেনশন কিরকম হতে পারে, আদৌ হবে কিনা?
Like, he was very forthcoming in this press conference, like, never before. But, এটার মানে আসলেই না যে কন্ট্রাক্ট এক্সটেনশন হবে না বা সেরকম কিছু। লাইক, মাঝখান দিয়ে সব কিছু যখন হঠাৎ করে রামোসের কন্ট্রাক্ট এক্সটেনশন নিয়ে সব নিউজ হঠাৎ করে ঠান্ডা হয়ে যায়, তো এরকম নিউজ আসছিল যে আস্তে আস্তে লাইক ফ্লোরেন্টিনো স্টার্টেড টু কনভিন্স হিম অ্যান্ড হি ইজ গোয়িং টু স্টে অ্যান্ড উই আর হোপফুল। ইভেন আমাদের গেট টুগেদার আমি এটা বলছি, লাইক রামোস ইজ প্রবাবলি গোয়িং টু স্টে অ্যাজ ওয়েল অ্যাজ জিদান। তো আসলে রিসেন্টলি এত বোল্ড একটা প্রেস কনফারেন্সের পরে সবাই মনে করতেই পারে লাইক প্রবাবলি ইটস অল ওভার, হি ইজ নট গোয়িং টু স্টে। অ্যান্ড হোয়াট অ্যাবাউট ভ্যারান, লাইক ইফ ইউ লুজ বোথ ভ্যারান অ্যান্ড রামোস ইন দ্য সেম উইন্ডো, হি ইজ গোয়িং টু বি ব্রুটাল। তো আসলে মানে এরপরে আসলে বলা যাচ্ছে না কি হবে, দে আর স্টিল টুইস্ট লেফট। তো দেখা যেতে পারে যে 2015 যেমন রামোস থেকে যায়, 2014-15 শেষে দিয়ে যখন হচ্ছে আমাদের কথা হচ্ছিল যে রামোস চলে গেছে ইউনাইটেডে, স্কাই স্পোর্টস পর্যন্ত, লাইক জেনারেলি স্কাই স্পোর্টস একেবারে চলে গেছে এটা আপনি নিউজ দেয় না, না যাওয়া পর্যন্ত। তো রামোস চলেই গেছে ওই অবস্থা থেকে যখন কন্ট্রাক্ট এক্সটেন্ড করছে, তো উই স্টিল হ্যাভ সাম হোপ লেফট আর কি, যে প্রবাবলি হি ইজ গোয়িং টু স্টে, রেস্ট ডিপেন্ডস অন ফ্লোরেন্টিনো। বাট আমার মনে হয় না যে সে হচ্ছে কন্ট্রাক্ট ওয়ান ইয়ারের কন্ট্রাক্ট নিয়ে থাকতে চাবে। Florentino has to make a better offer for him, and then obviously he is going to stay, but like 1 year extension like feels like je age hoye geche eke batil kore dao, like paper bela amra ki korchi, to onek ekhono regret kore je Pepe is another regret like Cristiano. To paper bela amra kintu similar ekta situation korchi, we should not repeat that for Ramos, and obviously we are not going to repeat that for Varane. Bishoyta ektu different ha, kintu like for Ramos, Perez should go with blazing all guns. Like, you need to keep your captain, you need to keep the backbone of your team. Like, selling Ramos is brutal and suicidal. Like, it shows that Perez has no ambition left for the club apart from business. Even Ramos ke besle to jersey selo korte parbo na, at least you still have some jersey business with Ramos. No one is going to buy Vinicius jersey, no one is going to buy Asensio's jersey. Like,
Hazard.
Yeah, Hazard are maybe the only profit we are getting from Hazard. Like, Bale থেকে আমরা কি পাইছি, অনেক গুলা ফাইনালে গোল পাইছি, Hazard থেকে আমরা প্রবাবলি ওই একটা জায়গায় উইন করতে পারছি, জার্সি সেল এন্ড স্পন্সরস। রামোস যাওয়া মানে সব দিক থেকে লাইক আমার যেটা মনে হয় যে ফিনান্সিয়ালিও ফিনান্সিয়ালি এটা গুড একটা ডিসিশন না রামোসকে যাইতে দেওয়া। তো রিসেন্ট রামোসের কনফারেন্সের পর আই এম নট হ্যাভিং পজিটিভ ভাইবস, but still I have some hope left that things are going to take turn. Yeah,
so same question আসলে রাফিক, রামোস এর প্রেস কনফারেন্স নিয়ে আসলে কি মতামত?
হ্যাঁ, অনেক ভোকাল ছিল প্রেস কনফারেন্স, প্লাস আমরা আসলে যেসব কথা ও বলছে দে আর কাইন্ড অফ ওপেন ট্রুথ, বাট বলা হয় না আর কি, আর ওর মুখ থেকে শোনার পর একটু আরো মানে জিনিসটা একটু বেশি লাগতেছে আমাদের মাঝখানে, যেহেতু হিজ এ ক্যাপ্টেন আর সবচেয়ে ইনফ্লুয়েন্সিয়াল প্লেয়ার আমাদের টিমের। বাট মানে দিজ আর ফ্যাক্টস, মানে কিছু বলা করার নেই ওর মুখ থেকে শোনা। বাট আমার যেটা মনে হচ্ছে এই সিজনটা আমরা হয়তো পাবো, ওকে, বাট এরপরে কি করবে এটা আসলে ওর সাথে পেরেজের কি পরে ডিল হচ্ছে বা কি হবে ওটার উপর ডিপেন্ড করে। বাট মানে অ্যাজ এ পারসন আর অ্যাজ এ ক্যাপ্টেন আই হোপ দ্যাট রামোস উইল টেক এ ডিসিশন লাইক সিজনের মাঝখানে চলে যাওয়া, তখন আসলে পুরো টিমের জন্য জিনিসটা ডেভাস্টেটিং হবে, মানে আমাদের টিম স্ট্রেংথ, তারপরে ড্রেসিং রুমের স্ট্রেংথ, এভরিথিং, মানে সবকিছুই চেঞ্জ হয়ে যাবে যদি ও এরকম সিজনের মাঝখানে লিভ নেয়। আর খুব বাজে একটা নিউজ, মানে পুরো অন্যান্য অপরেন্ট টিমের জন্য, যে এটা একটা রিয়াল মাদ্রিদের মতো টিমের ক্যাপ্টেন সিজারের মাঝখানে চলে যাচ্ছে, এটা আসলে তখন দেখা যাবে ওরাও খুব ইজিলি জিনিসটাকে নিতে পারবে, যে ওরা কাইন্ড অফ মিডিওকার টিমের মতো একটা বিহেভিয়ার। তো এইসব চিন্তা করলে হোপফুলি রামোস অ্যাজ এ পার্সন আই থিঙ্ক হি উইল নট টেক দিস কাইন্ড অফ ডিসিশন, বাট আফটার দিস সিজন ইটস নট ক্লিয়ার হোয়াট উইল হ্যাপেন বিটুইন হিম অ্যান্ড পেরেজ, কি হয়, বাট আই এম হোপিং ফর জাস্ট দিস সিজন অ্যাট লিস্ট।
লাইক ট্রানজিশন পিরিয়ডের কথা সবাই বলে, যে পুরো টিমের সবাইকে বাতিল করে নতুন প্লেয়ার এনে রিবিল্ড করেন, এইভাবে তো ট্রানজিশন হয় না। ইভেন আমরা যে ক্যালডেরনের টাইম থেকে পেরেজের সেকেন্ড রেইনে যখন আসে, সেকেন্ড রেইনে যখন আসলো তখন যে আমরা ট্রানজিশন করি ওটাও ওয়ান কাইন্ড অফ ট্রানজিশন ছিল। লাইক লাসানা ডিয়ারা, মাহমুদ ডিয়ারা, এইসব থেকে বের হয়ে আমরা হচ্ছে কাকা, রোনালদো, বেনজেমা, আর বেলওয়া সব নিয়ে আসছি। উই স্টিল হ্যাভ সাম প্লেয়ার্স অফ দ্য লাইক ওল্ড কোর, অনেকগুলোকেই মানে অনেককে আমরা সেল করে দিচ্ছি, বাট মোটামুটি লাইক এইভাবে এইভাবে ট্রানজিশন না, যে পুরো 24 জনের স্কোয়াড ঢেলে সাজাইছি। অলসো লুক এট বায়ার্ন, লাইক বায়ার্নের যে টিমটা হচ্ছে 13 সালে টেবল জিতছিল ওটার থেকে 20 সালে টেবল জেতা টিম অনেক পার্থক্য, বাট ওদের ট্রানজিশনটা স্মুথ হয়েছে। আপনি হচ্ছে আপনার যে ভেটারান প্লেয়ারগুলো আছে সেগুলোকে কয়েকজনকে রেখে তারপর নতুন প্লেয়ার ইনক্লুড করে, কারণ নতুন প্লেয়ারদের মধ্যে বিলিফটা বা টিমের যে মেন্টালিটি, আমাদের টিমের যে নেভার গিভ আপ মেন্টালিটি, হ্যাঁ উই আর নট গোয়িং টু বি আর্সেনাল আফটার স্টেডিয়াম, তো আমাদের যেই নেভার গিভ আপ মেন্টালিটি সেই মেন্টালিটিটা আপনি ইনস্টল করেন প্লেয়ারদের মধ্যে, তারপরে আস্তে আস্তে কোর্টটাকে চেঞ্জ করেন, দেন নতুন প্লেয়ারগুলো যখন ওই মেন্টালিটিতে অভ্যস্ত হয়ে যাবে, নতুন প্লেয়ারগুলো ওইভাবে খেলা শুরু করবে, তখন আপনি বলতে পারেন যে না ট্রানজিশন হচ্ছে। বাট এইভাবে আসলে একসাথে রোনালদোকে মানে ছেড়ে দেওয়া, দুই বছর পরে, দুই তিন বছর পরে রামোসকে ছেড়ে দেওয়া, ভ্যানকে ছেড়ে দেওয়া, দিস ইজ গোয়িং টু বি ব্রুটাল।
আমরা দেখছি যে বলে দিছে লাইক রোনালদো ডিপার্চার, যেটা যে CR7 কে সেল করে দিছে, সে তার জায়গায় হলে CR7 কে সেল করতো না, এরকম সে ডিরেক্টলি বলে দিছে। তারপরে হালান্ড এমবাপে নিয়ে কথা বলছে, সেখানে ভিনিসিয়াস আর নামও নিছে। সো এর বাইরে সে ডিরেক্টলি আরো নিয়ে কথা বলছে, যে রেফারি নিয়ে কথা বলছে, রেফারিং নিয়ে। সো অ্যাকচুয়ালি আর হলো তার কন্ট্রাক্ট সাইনিং, সে বলছে উইশ করছে যে তার ক্যারিয়ার 40 ইয়ার্স পর্যন্ত যাবে, 2026 ওয়ার্ল্ড কাপ পর্যন্ত। সো এই সব কিছু মিলায় আসলে রিয়াল মাদ্রিদে রামোসের আসলে ফিউচারটা কিরকম দাঁড়ায় বা দাঁড়াতে পারে?
এখন আমি ইন্টারভিউ এর কোর্সগুলো পড়ছি আসলে, তো আমার কাছে পজিটিভই মনে হয়েছে, বিকজ এটা কিন্তু ইন্টারভিউগুলোর মেইন রিজন কিন্তু ছিল রামোসের ডকুমেন্টারি, যেটা সেটা সেকেন্ড যে সিজন সেটা সামনে প্রিমিয়ার হবে, এইটার বেসে কিন্তু এই রেডিও গুলা তার প্রেজেন্স এন্ড ইন্টারভিউ গুলা। অ্যান্ড কালকে মনে হয় রিয়াল মাদ্রিদের ইউটিউব চ্যানেলে প্রবাবলি কোনো একটা ইন্টারভিউ এর ভিডিও আপলোড করছে। সো ক্লাব কিন্তু সাপোর্ট দিচ্ছে, মানে ক্লাবও চাচ্ছে যে রামোস ক্লাবে থাকুক। এখন এটা হলো রামোসের ইস্যুটা, এখন যা দাঁড়াচ্ছে রেনে রামোসের সাথে ক্লাবের ম্যানেজমেন্টের ডিলটা আর কি, এটা কি রকম হয়। এক ইয়ারের একটা ইস্যু তো আছেই, যেমন আমাদের একটা নতুন পলিসি হয়েছে, সে পেপে থেকেই আমরা দেখে আসতেছি যে আমরা 30 অ্যাবভ এজের প্লেয়ারদের এক ইয়ারে বেশি কন্ট্রাক্ট দিতে চাচ্ছি না রিনিউয়ালের জন্য, এক ইয়ারে বেশি। এখন এইটা নিয়ে বা স্যালারি, আই গেস স্যালারি ইস্যু নিয়ে এই কনভারসেশনে রামোসের সাথে ইস্যু হবে না, বাট কত ইয়ারের রিনিউয়াল হয় এটা একটা ফ্যাক্ট। আর সে যদি 40 ইয়ার্স এর মতো খেলে তাহলে একটা না একটা টাইমে আই গেস রিয়াল মাদ্রিদ লিপ করবে। তো এটা মাথায় আছে যে 40 ইয়ার্স এজে সে রিয়াল মাদ্রিদের জার্সি গায়ে প্রবাবলি খেলতে পারবে না। তবে একটা ফ্যাক্ট হলো, যদি পেরেজের সাথে ক্ল্যাশ হয়। কালকে মনে হয় গ্যালাকটিকোসের এপিসোড দেখতেছিলাম যে ফার্নান্দো হিয়েরো তখন ক্যাপ্টেন ছিল রিয়াল মাদ্রিদের লাইক 2002-03 আই গেস। সো প্লেয়ার তখনকার গ্যালাকটিকোসের যে বেখামরে কিনলো, বেখাম ইস্যুর পরে মাদ্রিদ প্রবাবলি কোন একটা ট্রফি জিতছে, তো ট্রফি সেলিব্রেশনের যে ডিনার, ডিনারে হিয়েরো পুরো টিমের পক্ষে আর কি বলতেছিল যে আমরা ফুটবল প্লেয়ার, আমরা এভাবে বিজনেস এর মাইন্ডেড হইতে চাচ্ছি না। তো পেরেজ এই জিনিসটা অ্যাংরি হয়েছিল এন্ড এট দ্য এন্ড হিয়েরো ক্লাব ছেড়ে যায়। দেন পরের দুই তিন সিজন কিন্তু টিমে ওই টাইপের লিডার ছিল না যে পুরো টিমটাকে বাইন্ড করে রাখবে। তো রামোস চলে গেলে কিন্তু আমাদের অবস্থা অনেকটা এরকম হয়ে যাবে, ব্যাক টু ওল্ড টাইমস, যে টিমে সেই লেভেলের কোনো লিডার থাকবে না। দেন বিগ ম্যাচগুলোতে এই লিডারশিপের এই সমস্যাটা কিন্তু বিগ ম্যাচগুলোতে বেশি ইম্প্যাক্ট করে। নরমাল লালিগার নরমাল ম্যাচগুলোতে যতটা না ইম্প্যাক্ট করে, রামোস এর ইম্প্যাক্ট কিন্তু বিগ ম্যাচগুলোতে তারও বেশি। যত তাড়াতাড়ি সম্ভব রামোসের রিনিউয়ালের ইস্যুটা সলভ হোক, এটাই আশা করতেছি।
We are looking worse than like Calderon era. Calderon era তে আমাদের টিমে মানে গ্যালাকটিকো ছিল না, স্টিল উই হ্যাড সাম গুড প্লেয়ার্স লাইক ক্যাপেলোর সিজনে আমরা রবিনিওকে পাইছি, রবার্টো কার্লোসকে পাইছি, ভ্যান নিস্টেলরোয়কে পাইছি,
ব্যাপটিস্টা ছিল প্রবলেম।
বাট এখন কি অবস্থা? It's horrible. The Kroos, Modric, Ramos, Benzema chhara.
I guess 2-3 year por era jodi shobai leave ne.
Haan, this is going to hurt us a lot.
Seta ashole ki hobe?
Mane char joni leave nibe. Benzema, Ramos, Modric, Kroos char joni leave nibe actually.
So Varane as well. Varane er byapar ami positive na.
Varane near kotha ashole. ভেরান আমার ধারণা ম্যাক্সিমাম আর 2 বছর দিবে।
তো আসলে আমাদের টিমে ভেটারান বলতে কে থাকে? কারভাল ছাড়া আর কেউ? নো,
ক্যাসেমিরো,
ইসকো, ক্যাসেমিরো ইয়া,
ক্যাসেমিরো আর 2 বছর হলে তো আসেনসিও নিজেও ভেটারান। আচ্ছা, তারপরে হতো
আমরা আরেকটা টপিক নিয়ে যাই, সেটা হলো মেন্ডি। হ্যাঁ, সো আবু আবদুল্লাহ বলছে যে উই আর ইউজ টু গেট ক্রসেস ফ্রম লেফট ফ্ল্যাঙ্ক যখন কার্লোস আর মার্সেলো ছিল। সো বাট মেন্ডি শিওরলি ল্যাক্স ক্রসিং স্কিলস, ইজেন্ট দিস অ্যান ইম্পর্টেন্ট ইস্যু ফর আস? সো আচ্ছা, মেন্ডি ইস্যু নিয়ে আরেকটা কথা বলতে চাইছিলাম যে মেন্ডির আসলে খেলা রিসেন্টলি আমার কাছে মনে হচ্ছে মেন্ডির খেলা মাঝখানে একটু ড্রপ করছিল, এখন আবার কিছুটা আপগ্রেড হয়েছে, ইমপ্রুভ করছে, সে স্কোরও করছে ইম্পর্টেন্ট দুইটা ম্যাচে। সো ওভারঅল আসলে মেন্ডির খেলা কিরকম হচ্ছে, প্লাস মেন্ডি টানা খেলে যাচ্ছে এখন, এখন কিন্তু মার্সেলোকে খেলানোই হচ্ছে না। তো এবং সম্ভবত সামনে আরো কয়েকটা ম্যাচ, বিগ ম্যাচ গুলো আছে, ওগুলাও এভাবেই যাবে। তো অ্যাকচুয়ালি এটা মেন্ডির উপর কিরকম ইম্প্যাক্ট ফেলবে বা এর কারণে মাদ্রিদের লাস্টের দিকে কোনো সমস্যা হবে কিনা,
দেখা গেছে ইন সাম গেমস হি ওয়াজ রিয়েলি অফ, তো ওগুলোর জন্য মার্সেলোকে অনেক ক্রিটিসাইজ করা হয়েছে। আর রিসেন্টলি তো শেষ মার্সেলোনা আমরা হচ্ছে আমরা মোনাজাত ধরি এরকম অবস্থা। তো স্টিল আমি এটাই বলবো যে এত কিছুর পরও মেন্ডির ক্রসিং বা মেন্ডির অ্যাটাকিং প্রোভেস দেখে সবার বোঝা উচিত যে মার্সেলোর আসলে রিপ্লেসমেন্ট পাওয়া খুবই কষ্ট। তো উই হ্যাড টু লাইক টু পার্সনস, টু প্লেয়ার্স লাইক হু কুড গো ক্লোজ টু মার্সেলো, অ্যান্ড দুজনকে আমরা ছেড়ে দিছি। হ্যাঁ, তো হাকিমি অ্যান্ড রেগুলন। তো মেন্ডি ইজ নট দ্যাট কাইন্ড অফ প্লেয়ার। হ্যাঁ, Mendy is not that kind of player. Mendy is not Marcelo, Mendy is not Hakimi. He is very good defensively. Mendy off form obviously thake, but eta mone rakhte hobe je season ta amra 34th league jitlam last season, he was really solid, especially after covid তো ইভেন রিসেন্টলিও ফার্স্ট লেগে হি স্কোরড দ্য উইনিং গোল, হি স্কোরড দ্য অনলি গোল। তো মেন্ডিকে একেবারে বাতিলের খাতায় ফেলা দেওয়া বিকজ অফ হিজ ল্যাকিং ইন দ্য ক্রসিং স্কিল, ল্যাকিং ইন দ্য অ্যাটাক, এটাও ঠিক না। বাট আমি স্টিল বলবো যে উই নিড দ্যাট, উই নিড দ্যাট ক্রসিং অ্যাবিলিটি ফ্রম দ্য লেফট ফ্যাঙ্ক, উই নিড দ্যাট সাপোর্ট। লাইক মার্সেলো সামটাইমস মিডফিল্ডারের মতো পারফর্ম করতো, মার্সেলো মাঝে মধ্যে উইঙ্গার হয়ে যাইত যখন সিআর সেভেন মানে সেন্টারে চলে আসতো, মার্সেলো প্লেড লাইক আ লেফট উইঙ্গার। কারণ আমরা কখনো কিন্তু টিপিক্যাল 4-2-3-1 যেটাকে বলে, হ্যাঁ, যে লেফট থেকে একেবারে ক্রস দিবে লোন স্ট্রাইকার থাকবে, আমরা কিন্তু ওইভাবে খুব কম খেলছি যখন রোনালদো আর মার্সেলো ছিল। আমরা মার্সেলোকেই সামনে নিয়ে গেছি, আমাদের ফুলব্যাকদের অনেক ইম্পর্টেন্স ছিল, সেটা হচ্ছে মরিনোর সময় বলেন, আনচেলোটির সময় বলেন, জিদানের ফার্স্ট স্পেলের সময় বলেন। তো এখন আমরা যদি ওই সিস্টেমটা শিফট মানে ওই সিস্টেমটা ধরে রাখতে চাই, অবভিয়াসলি মেন্ডি ইজ নট দ্য পারফেক্ট সলিউশন, বাট এখন আমাদের হাতে যেহেতু মেন্ডি ইজ দ্য বেস্ট অপশন ফর লেফট ব্যাক, হ্যাঁ, যদি মার্সেলো না থাকে, মার্সেলো ইনজোর্ড বা মার্সেলো ফর্ম পাচ্ছে না, মেন্ডি ইজ দ্য বেস্ট অপশন ফর আস। তো মেন্ডি ইজ দ্য অনলি অপশন। তাহলে হচ্ছে আমাদের মানে মেন্ডিকে নিয়ে চিন্তা করতে হবে, মেন্ডির ডিফেন্সিভ অ্যাবিলিটি ভালো, এটাকে আমরা কিভাবে ইউটিলাইজ করে আমরা আমাদের সিস্টেমটাকে চেঞ্জ করতে পারি। তো এখন আপনি এটা করতে পারেন যে মেন্ডিকে আপনি মেন্ডিকে ডিফেন্সেই স্টাক রেখে মেন্ডিকে অ্যাটাকে বেশি না এনে আপনি হচ্ছে লেফট থেকে ভিনিসিয়াসের সাপোর্টটা নিতে পারেন লোন স্ট্রাইকার রেখে। বাট ভিনিসিয়াস ইজ নট লুকিং রিয়েলি গুড, হি ওয়াজ ফেয়ারলি গুড আন্ডার সোলারি, হি ওয়াজ গুড আফটার কোভিড ইন সাম গেমস, ইন আ ফিউ গেমস, হ্যাঁ, বাট হি ইজ নট কনসিস্টেন্ট অ্যান্ড হি ইজ নট গোয়িং টু বি দ্যাট প্লেয়ার যে হচ্ছে লেফট থেকে আপনাকে সব ক্রস দিবে। বা ইভেন আনচেলোট্টির 4-4-2 ফর্মেশনে দেখা যেত হচ্ছে মার্সেলো মাঝে মধ্যে পিছনে থাকলে হামেস হচ্ছে লেফট থেকে অনেক ক্রস দিত, অনেক প্রোভাইড করত, হামেসকে হচ্ছে সে লেফটে খেলাইতো, ইসকোকে রাইটে খেলাইতো, সেন্টারে থাকতো হচ্ছে ক্রুস অ্যান্ড মদ্রিচ। দ্যাট ওয়াজ আ ডেভাস্টেটিং ফর্মেশন, নট এগেনস্ট অল টিমস, উই ল্যাকড এগেনস্ট ইউভেন্টাস অ্যান্ড উই ল্যাকড এগেনস্ট বার্সেলোনা, বাট ইট ওয়াজ আ ডেভাস্টেটিং ফর্মেশন। তো ওই টাইপের একটা সিস্টেমে আমাদের আসলে যাওয়ার চিন্তা করতে হবে। জিদান অনেক রকম এক্সপেরিমেন্ট চালায়, 4-4-2 ডায়মন্ড, 4-4-2 ফ্ল্যাট, 3-5-2, তো এগুলা 3-5-2 ছাড়া বাকিগুলো আমার মনে হয় যে লোন স্ট্রাইকার দিয়ে লেফট ফ্ল্যাঙ্ক থেকে প্লেয়ার এনে সম্ভব। এখন আমাদের দেখতে হবে হ্যাজার্ড কি কামব্যাক করতে পারতেছে, বা আমরা লেফট থেকে কি রদ্রিগোর সার্ভিসটা নিতে পারতেছি, রদ্রিগোর প্রেফার্ড ফ্ল্যাঙ্ক কিন্তু লেফট, তো রদ্রিগোকে লেফটে ইউটিলাইজ করে আমরা যদি এই যে আমাদের মার্সেলোর গ্যাপটা ফুলফিল করতে পারি, দ্যাট উইল বি দ্য বেস্ট অপশন। তাহলে মেন্ডিকে আমরা পারলি ডিফেন্স ইউটিলাইজ করতে পারবো।
আপনার যেটা বলছে যে আমাদের মেন্ডিকে রাখছি ওদিকে, হাকিমি রেগুলন দুজনকেই ছেড়ে দিছি। তো অ্যাকচুয়ালি হাকিমি আর রেগুলনের যদি আমরা এই সিজনের পারফরমেন্স দেখি, মনে হয় না খুব একটা ভালো, মানে অ্যাভারেজ পারফরমেন্স, প্লাস রেগুলন প্রায় সময় ইঞ্জুরিতে পড়তেছে। তো এই ক্ষেত্রে মেন্ডি আবার এদিকে রেগুলার খুব কনসিস্টেন্টলি খেলতেছে, মানে ফ্রিকোয়েন্টলি খেলে যাচ্ছে, মার্সেলোকে তো এরর গুলার কারণে খেলানোর রিস্কটা নিতে পারতেছে না, প্লাস পয়েন্ট টেবিলের ওই অবস্থা। সো এই ক্ষেত্রে আসলে মেন্ডিকে আসলে টানা খেলা যাওয়াটা কি আসলে ঠিক হবে, নাকি এখন রামোস আসছে মেন্ডিকে কিছু রেস্ট দিয়ে নাচোকে লেফট ব্যাকে খেলায় এটা কন্টিনিউ করা উচিত?
হ্যাঁ, আসলে মেন্ডিকে আমাদের আসলে ইউসিএল ম্যাচ করে খুব দরকার, আছি যে অন্য ছোট টিমের সাথে আমরা আমাদের ব্যাকআপ প্লেয়ার দিয়ে খেলাতে পারবো, বা যারা রেগুলার খেলছে না তাদেরকে দিয়ে খেলাতে পারবো, তাহলে আসলে মার্সেলোকে হয়তো ট্রাই করা যেত। বাট যে অবস্থা এখন লিগে, সো এভরি ম্যাচ ইজ কাইন্ড অফ ফাইনাল, তো এখানে হয়তো মার্সেলোকে দিয়ে আর একটা যদি সে কোনো কারণে আমাদের সামহাও ল্যাকিং হয় তার কোনো এক জায়গাতে, সো ওই ল্যাকিংটা আসলে ফিল আপ করা খুব টাফ হয়ে যাবে আমাদের এখনকার যে গিভেন দ্য প্লেয়ার্স উই হ্যাভ। আর এখন আসলে নাচো ছাড়া আসলে অপশন নাই, যেটা করা যায় নাচোকে একটু উপরে খেলানো যায়, বাট সেম আসলে নাচোর মন্ডির প্লেয়িং স্টাইল অলমোস্ট সেম আমার যেরকম মনে হয়। Nacho is not that much offensive, less kind of defensive. এখন সো আসলে কতটুকু লাভ হবে ওটা খুব একটা আসলে বোঝা যাচ্ছে না, বাট ইফ দেয়ার ওয়াজ কাইন্ড এসেন্সিও ওর ফর্ম যদি ওরকম থাকতো বা ইসকো তাহলে হয়তো জিনিসটা কাজে লাগতো, ওদেরকে ইউজ করা যেত ওর জায়গাতে, বাট সেটা হয়তো হচ্ছে না আসলে। সো আলটিমেটলি নাচককে মেবি ইউজ করা যেতে পারে, বাট আমার মনে হয় মন্ডিকে ফুল টাইম খেলানো ছাড়া আসলে কারোর হাতে কোনো এক্সট্রা কোনো অপশন নাই আর কি।
ওদিকে তো বাস্কেস ছিল আর এদিকে তো মেন্ডি আছে।
তো মেন্ডি যে ইস্যুটা, মেন্ডি ইস্যুটা তো অ্যাটাকে, মেন্ডি ইজ এ গুড ডিফেন্সিভ স্লেপ ব্যাক, বাট অ্যাটাকের যে ওর ক্রসিং যে অ্যাবিলিটিটা সেটা কিন্তু আই গেস মার্সেলোর থেকে, মার্সেলোর সাথে তো কম্পেয়ার কোশ্চেনই আসে না, এমনি অ্যাভারেজ স্লেপ ব্যাকদের চাইতে অত ভালো না আর কি। সো 3-5-2 তে লেফট ব্যাকরা বেসিক্যালি উইঙ্গারের মতোই কাজ করবে, পাওয়া যাবে না অ্যাটাকের ক্ষেত্রে।
নাকি বলছে যে CR7 রিয়ালে ব্যাক করতে, CR7 কে রিয়ালে ব্যাক করানো হোক, এই টাইপের রিউমার আসছে। তো আবার বেশ কিছু ডিপেন্ডেবল পারসন এই সব নিয়ে টুইট করছে, মোটামুটি ডিপেন্ডেবল। সো অ্যাকচুয়ালি CR7 এর আসার সম্ভাবনা কিরকম, বা রিয়ালের এরকম প্রেজেন্ট ফাইন্যান্সিয়াল সিচুয়েশনে আসলে এটা কিরকম ফিজিবল হবে সেটা একটা বড় প্রশ্ন। সো এটা নিয়ে আসলে জানতে চাই, সেটা হলো সিফাতের কাছে আবার যাই যে এই প্রশ্নটা নিয়ে যে CR7 আসলে প্রেজেন্ট এট প্রেজেন্ট কিরকম ফিজিবল হবে, সে অ্যাকচুয়ালি মানে কনসিডারিং তার অ্যাবিলিটি প্লাস স্ট্যাটস, প্রেজেন্ট স্ট্যাটস, গোল স্কোরিং এটসেট্রা।
এখন আমাদের যে অবস্থা টিমের, আমাদের রোনালদো আই গেস এজ হইছে, বাট দ্য ফ্যাক্ট ইজ ও কিন্তু এখনো 30+ গোল করে পার সিজনে। সো শর্ট টার্মে যদি সলিউশন চান উইঙ্গের আমাদের বর্তমান অবস্থা সেটা চিন্তা করলে রোনালদো ইজ এ গুড অপশন, বাট লং টার্মের জন্য রোনালদো আই গেস নো ফর মি। যে লং টার্মের জন্য রোনালদো আর কয়দিন খেলবে তার অ্যাকচুয়ালি সেটার তো বলতে পারতেছি না, বাট লং টার্মের জন্য রোনালদো না। আরেকটা বিষয় হলো ওয়েজ ইস্যু, আমাদের ওয়েজ স্ট্রাকচার আমরা স্ট্রিক্টলি ফলো করি, তো রোনালদো যদি ওয়েজ কাট না নেয় এই কোভিড সিচুয়েশনে তাহলে রোনালদো ডিল হওয়ার তো কোনো প্রশ্ন আসে না, কারণ আমরা বেলকে বেলের স্যালারি দিচ্ছি, হ্যাজার্ডের স্যালারি দিচ্ছি, তার মধ্যে আবার রোনালদোর স্যালারি তো আমরা এই স্যালারি স্ট্রাকচারে আসলে দিতে পারবো না যদি না রোনালদো হিউজ লেভেলের ওয়েজ কাট নেয়। আবার আমরা চিন্তা করতেছি হ্যালান্ডের কথা, এমবাপের কথা, তো এত কিছু চিন্তা করলে কিন্তু রোনালদোর এই রুমারটা জাস্ট যে মিডিয়া যে তাদের নিউজ পাবলিক বেশি প্রচার প্রসার করার জন্য ছাড়া, এটা ছাড়া আমি আর কোনো অপশন দেখি না। একটা ফ্যাক্ট হইতে পারে রোনালদো যদি চায় যে রিয়াল মাদ্রিদে তার ক্যারিয়ার এন্ড করতে পারে, সেটা যদি রিয়াল মাদ্রিদ ম্যানেজমেন্টের ইন্টারনাল কোনো ব্যাপার স্যাপার থাকে সেই ক্ষেত্রে হইতে পারে, কিন্তু পসিবিলিটি ইজ 0.1%।
So same thing, Rafi, যে অভি ইসলাম শাও জানতে চাইছে CR7 কামিং ব্যাক, সো CR7 এর ট্রান্সফার নিয়ে যে রিউমারটা আসছে এটা অ্যাকচুয়ালি কিরকম ফিজিবল হবে?
আসলে এরকম পসিবল না, আসলে সবকিছু চিন্তা করলে আর কি, ফার্স্ট অফ অল হচ্ছে একটা প্লেয়ার আমার মনে হয় এরকম কোন হিস্ট্রিতে আছে যে একজন প্লেয়ার একটা টিম মানে ক্লাব ছেড়ে আবার ওই ক্লাবে ব্যাক করছে, আই এম নট শিওর অ্যাবাউট দ্যাট। এটা মানে পার্সোনাল লেভেলে প্লাস ক্লাব লেভেলে সব এটা আসলে পসিবল না আর কি আমার মনে হয়। তারপরে হচ্ছে এখনকার যে সিচুয়েশন আমাদের ওই স্ট্রাকচার নিয়ে সমস্যা, প্লাস বেল হ্যাজার্ডের ওয়েজ গুলো আমাদের দিকে হচ্ছে, সো ফিনান্সিয়ালি আসলে ভায়াবল না আমার মনে হয়। বাট রোনালদো মেবি চাইতে পারে, বাট আমার মনে হয় দুই পাশ থেকে থিঙ্ক এটা হবে না আমাদের ক্লাব থেকেও, প্লাস রোনালদো গেম থেকে আর কিছু না, এটা আসলে জাস্ট আমার মনে হয় মিডিয়ার কিছু মানে কয়েকদিন একটু কিছু মজার খবর দেওয়া আর কি, বাট আই থিঙ্ক ইট উইল নট বি রিয়েলিটি এট অল।
এবং সেখানে এমবাপের কথাও জিজ্ঞেস করছে কাকে সে চায়, তো আলটিমেটলি রামোস অ্যান্সার দিছে টেকনিক্যালি লাইক হালান্ডকে সাইন করা ফিনান্সিয়ালি ফিজিবল হবে এমবাপের কম্পেয়ার টু এমবাপে, সো সেই ক্ষেত্রে আসলে ব্যাপারটা কিরকম দাঁড়ালো যে হালান্ড আসার পসিবিলিটিটা কিরকম মনে হচ্ছে, বা নিউ একটা স্ট্রাইকার কেনার পসিবিলিটিটা কিরকম আপনার? তোমাকে জিজ্ঞেস করছি একই সাথে সেম কোশ্চেন মেরা মোসাইনো জিজ্ঞেস করছে এমবাপে আর হালান্ড শুধুই সাইন।
উই হ্যাভ দিস কোশ্চেন ফর এভরি পডকাস্ট and I can talk about this issue all day until one of them signs for Barcelona or Man City or PSG. Like in the club gele ederke ber kore ana impossible, to Mbappe already PSG te ache, PSG theke ber kore ana nearly impossible, to onek shomoy one amra dekhi je Perez er sathe khelai fir relation bhalo, this is not going to work. PSG theke quota player ashole ber kora geche, onnanno club onek try korche, we saw what happened with Verratti. খুবই ডিফিকাল্ট এখন যদি রিয়াল মাদ্রিদ মনে করে যে হ্যালান্ডকে সাইন করে রিয়েলিস্টিক, যেটা আমিও মনে করি, হ্যাঁ এটা অনেকেই মনে করে না যে হ্যালান্ডের সাইনিংটা অনেকে ইম্পসিবল মনে করে, সেটা হচ্ছে ডর্টমুন্ডের কারণে না, সেটা হচ্ছে রিয়াল মাদ্রিদের কারণে। এখন ক্রিস্টিয়ানোর ব্যাক করার নিউজটা যদি লেজিট হয় তাহলে আমি বলবো যে পেরেজ ইজ ডাম্প বাট নট দিস ডাম্প, যে তার হাতে যদি ওই রকম ওয়েজ দিয়ে একটা প্লেয়ার আনার সামর্থ্য থাকে, হি ইজ নট গোয়িং টু গেট ক্রিস্টিয়ানো ব্যাক, হি ইজ গোয়িং টু ব্রিং হ্যালান্ড, আর ক্রিস্টিয়ানো ইজ নট ডিয়েগো কস্তা। তো এখন আসলে আমাদের যদি ওই অ্যাবিলিটিটাই থাকে যে আমরা এরকম হেভি ওয়েজ দিয়ে প্লেয়ার অ্যাফোর্ড করতে পারবো বা বড় একটা ট্রান্সফার ফি দিয়ে নিয়ে আসতে পারবো লাইক উই বট হ্যাজার্ড এন্ড জোভিচ, উই ক্যান ডু ইট অ্যাগেইন, লাইক তাহলে অনেকটাই রিয়েলিস্টিক হচ্ছে হ্যালান্ড। উই হ্যাভ আ ভেরি গুড রিলেশনশিপ উইথ ডর্টমুন্ড, রিসেন্টলি উই গেভ দ্যাম হাকিমি, সো দে মাস্ট বি হ্যাপি অ্যাবাউট আস, অ্যান্ড রামোস সেটা চিন্তা করে এই অ্যান্সারটা দিছে, যেটা আমি অলওয়েজ বলি আগের পডকাস্টেও, আমি লাস্ট যে পডকাস্টে আসছি ওটাতেও বলছি এটা নিয়ে। তো হ্যালান্ডের হ্যালান্ডকে নিলে আমাদের একটাই ইয়া হবে যে আমরা যে লেফট ফ্ল্যাঙ্ক থেকে যে রোনালদোর যে সার্ভিসটা, এটা রোনালদো ওয়াজ আ স্কোরার বাট অলসো লাইক হি ওয়াজ আ পারফেক্ট উইঙ্গার, লাইক ও একই সাথে উইঙ্গার আর স্ট্রাইকার, লাইক ওই জিনিসটার কাছাকাছি এমবাপে যাইতে পারে। আমি বলতেছি না যে এমবাপে ইজ আ কপি অফ রোনালদো, বাট হি ক্যান গেট ক্লোজ টু দ্যাট। হ্যালান্ড আমার মতে এখনো কিন্তু প্রপার স্ট্রাইকার, হি ইজ লাইক আ প্রপার স্ট্রাইকার। অনেকে বলে যে এমবাপে রিমাইন্ডস মি অফ রোনালদো 9, বাট হ্যালান্ড ইজ মোর লাইক রোনালদো 9 টু মি। তো হ্যালান্ডের থেকে আপনি হচ্ছে উইং থেকে ওই সার্ভিসটা কতটুকু পাবেন আমি জানি না, যে উইং থেকে সে অ্যাসিস্ট করবে সে কিন্তু ওই টাইপের প্ল্যান না, সে হচ্ছে নিজে গোল করবে, লাইক হি স্কোর 9 গোলস ইন আ গেম। তো হ্যালান্ডকে পাওয়াটা অবশ্যই ভালো, কিন্তু হ্যালান্ডকে আনার সাথে সাথে আমরা দেখতেও যে আমরা টিমটাকে কিভাবে সাজাচ্ছি। হ্যালান্ডের পাশে যদি আমরা আসেন্সিও আর ইসকো রাখি, প্রবাবলি হি ইজ নট গোয়িং টু স্কোর 5 গোলস ইন আ গেম, নট ইভেন 3 গোলস ইন আ গেম, he's going to score, but he's not going to get past 30 goal mark. হ্যাঁ আমি এটা মোটামুটি শিওর। তো হ্যালান্ডের সাথে আপনার ওইভাবে টিমটা সাজাইতে হবে, কিন্তু এমবাপে আনলে এটা আমি বলতে পারি যে এমবাপে লেফট ফ্ল্যাঙ্ক থেকে অনেক মানে স্কোরিং প্লাস অ্যাসিস্টিং একটা ভালো সার্ভিস দিতে পারবে, বাট সেই ক্ষেত্রে আপনার মানে হ্যালান্ড আর এমবাপে যে কোনো একজনকে নিয়ে যে আপনার টিম সেট হয়ে যাবে এটা ভাবা ভুল। ঠিক আছে, উই উইল স্টিল স্ট্রাগল। হ্যাঁ, এই দুজনের একজনকে আনলে আমরা ট্রেবল জিতে যাবো, নো ইটস নট গোয়িং টু বি দ্যাট ইজি। তো আপনার টিমটা কমপ্লিটলি সাজাইতে হবে, আর হ্যালান্ড আর এমবাপে একসাথে আসা করা মহাপাপ। Even if we had this stability like Man City somehow has this stability like ওরা কিছুদিন পর পর big budget দিয়ে সব player কিনে FIFA manager mood খেলতেছে, but we don't have that. We had that in 2009 summer, but not now. এখন স্টেডিয়াম বানানো শেষ হওয়ার পরেও আরো কত বছর পরে গিয়ে আমরা বড় অবস্থা যাবো জানি না, ততদিনে হ্যালান্ড আর এমবাপে আমাদের জন্য ওয়েট করবে না। তো এখন আসলে আমাদের রিয়েলিস্টিক্যালি চিন্তা করতে হবে যে দুইজনের মধ্যে একজনকে নিয়ে আসেন, অ্যান্ড রিয়েলিস্টিক্যালি চিন্তা করি আই উড প্রেফার হ্যালান্ড, বাট পার্সোনালি আই উড প্রেফার এমবাপে, বাট এমবাপে এখানে আমার আর আশা নাই।
তানভীর আনামুল হাসান জিজ্ঞেস করছে মডরিচ প্লাস ক্রুসের পটেনশিয়াল রিপ্লেসমেন্ট কে হতে পারে। তো আই গেস আজকে আমরা যা দেখছি মডরিচ ক্রুস দুজনকে রেস্ট দেওয়া হয়েছে এবং রেজাল্ট আলটিমেটলি যা হয়েছে গোল খাওয়ার সাথে সাথে তাদেরকে সাব করে নামানো হয়েছে। তো অ্যাকচুয়ালি আসলে তার উপর আমাদের কিছু মিডফিল্ডার বাইরের লোনে যাদেরকে সেল দেওয়ার ধান্দায় আছে ম্যানেজমেন্ট, এটা হলো সেবায়োস, সে নিজেও অবশ্য ফর্মে নেই, তারপরও সে বেশ ভালো একটা মিডফিল্ডার, প্লাস ওডেগার্ড বেচারা সম্ভবত পেশেন্স শেষ হয়ে আসছে, সে বলছে সে ভালোই আছে লোনে। সো বেসিক্যালি আসলে কি মনে হয় যে মডরিচ ক্রুস যখন রিটায়ার করবে, লাইক রিটায়ার না বলি মাদ্রিদ ছেড়ে চলে যাবে, লাইক মডরিচ নেক্সট সিজনের পরই তো চলে যাবে, ক্রুসের সম্ভবত এখন 30, সো 8-2 বছর পর ক্রুস যাবে, তো ম্যাক্সিমাম 3 বছর, সেক্ষেত্রে আসলে কি হতে পারে, ট্রানজিশনটা কিরকম হওয়া উচিত?
টাফেস্ট কোশ্চেন আসলে, কারণ গিভেন দ্য প্লেয়ার্স মডরিচ এন্ড ক্রুস, ওদের যে ফর্ম প্লাস ওদের ওভারঅল মানে ফিলোসফি যেটা ফুটবল, আমার মনে হয় না আমাদের এখন কোন প্লেয়ার এরকম ফুটবল ওয়ার্ল্ডেই আছে যে ওদেরকে রিপ্লেস করার মতো। সো আমাদের যদি রিয়েলের কথা বলি তাহলে আমাদেরকে উই শুড হ্যাভ ওডেগার্ড ইন আওয়ার টিম ফ্রম দ্য নেক্সট সিজন, মানে তাদের সাথে রোটেট করে খেলানোর জন্য, যেমন আজকে যেমন ফার্স্ট হাফে আমরা মেবি ওডেগার্ড ইউজ করতে পারতাম যদি থাকতো। সো ওকে ওভাবে ওদের সাথে খেলায় ওদের যে যতটুকু পারা যায় আর কি ওদের যে চিন্তা ভাবনাটা কিছুটা ওর মধ্যে ইনস্টল করা, তারপর ওটাকে আমরা পরে ইউজ করতে পারবো যখন আমাদের সাথে থাকবে না। আর কোনো প্লেয়ার আসলে ওভাবে আমাদের টিমে আসবে এরকম কোনো প্লেয়ার এখন দেখতেছে না যে ওদেরকে রিপ্লেস করার মতো আগ্রহ আছে, এটা খুব টাফ হবে আর কি আমাদের জন্য। সো তখন আসলে অনেক দেখা যাবে রিয়েলের অবস্থা এখন যা আছে, আই ডোন্ট নো মেবি তখন অনেক খারাপ হবে আর কি, যদি ওদের মোটামুটি ওদের 50% রিপ্লেসমেন্ট যদি আমরা করতে পারি এটা আসলে খুব টাফ হবে আমার কাছে।
সম্ভবত আটলান্টার সাথে হেরে UCL থেকে বিদায় নিয়ে নিতে পারে রিয়াল, তো সবকিছু মিলায়ে কি হবে?
তো আমি একটু যখন হ্যাজার্ডের কথা আসলো তখনই কিন্তু একবার বলছি যে হ্যাজার্ড যে ফিট হয়ে মাঠে নামছে এটার জন্যই শুকরিয়া, কয়টা গোল অ্যাসিস্ট করলো এটা নিয়ে আমার কোনো এক্সপেকটেশন নেই, যে সুস্থ থেকে মাঠে থেকে খেলুক একটু নাচারা করুক এইটুকুই আমি খুশি, এতটুকুতেই আমি খুশি।
ওকে, সো লাস্ট যেটা নিয়ে আমরা কথা বলতে চাইছি সেটা হলো UCL, নেক্সট UCL ম্যাচ আটলান্টার সাথে, আমরা এভাবে ম্যাচে 1-0 জিতে আসছি, অবশ্যই একটা অ্যাডভান্টেজ পাইছিলাম কারণ আটলান্টার একটা প্লেয়ার রেড কার্ড খাইছে। সো আবার এদিকে আমাদের ক্যাসিমিরো ইয়েলো কার্ডের কারণে খেলতে পারবে না, কনসিকিউটিভ ইয়েলো কার্ডের কারণে। তো ওভারঅল আসলে আটলান্টার সাথে ম্যাচটা কিরকম হতে পারে, যে আজকের 3-5-2 কি আসলে আটলান্টার সাথে ইমপ্লিমেন্ট হতে যাচ্ছে উইথ মদ্রিচ এন্ড ক্রুজ, প্লাস ক্যাসিমিরোর জায়গায় হয়তো ফেদে আসবে, আর ওদিকে রদ্রিগো সম্ভবত খেলার কথা কারণ রদ্রিগো ইউসিএল এ বেশ কনসিস্টেন্ট। তো এই সব কিছু মিলে আটলান্টার সাথে আসলে 11টা কিরকম এক্সপেক্ট করতেছো, যে সিভাতে কাছে প্রশ্ন যে 11টা কিরকম এক্সপেক্ট করতেছো প্লাস রেজাল্টটা কিরকম এক্সপেক্ট করতেছো?
ক্যান ইউ রিপিট?
ওকে, সো আমাদের যেহেতু ক্যাসিমিরো নাই এখন প্লাস রামোস ব্যাক করছে, সো রিয়ালের আসলে 11টা কিরকম দাঁড়াবে আটলান্টার সাথে, কনসিডারিং আজকে 3-5-2 যেটা প্রথমে ইউজ করা হয়েছে সেটাই কি আসলে ইমপ্লিমেন্ট হতে যাবে, মদ্রিজ সে টিম ইনক্লুড হবে, 11 ইনক্লুড হবে, এরকম করে 3-5-2 টাই কি ইমপ্লিমেন্ট হতে যাচ্ছে?
এটা একটা চান্স আছে কিন্তু অ্যাকচুয়ালি, জিদান ইউসিএল ম্যাচগুলো আগে লা লিগায় কিন্তু একটু ট্রাই করে যে নেক্সট ম্যাচের ইউসিএল ম্যাচে কি ধরনের ফরমেশন খেলবে বা কি ধরনের ট্যাকটিক্স সাজাবে। তো অনেক তো আটলান্টার যেহেতু অ্যাটাকিং ভালোই করে, আর আমাদের মিডফিল্ড যদি দখল করতে চায় তাহলে 3-5-2 ইজ এ গুড অপশন, তো 3-5-2 খেলাতে পারে, বাট আবার তার ওর ফরমেশনও ব্যাক করতে পারে।
হ্যাঁ, সিফাত কে আনসার দিয়ে ফেলছে, আমার এখানে একটু টেকনিক্যাল সমস্যা হয়েছিল।
আপনি কথা শুনেননি?
না, লাস্টে শুনিনি।
আচ্ছা,
ওকে, যাই হোক, লাইভে তো দর্শক শুনছে। তো ওকে, আবরা সেম কোশ্চেন, যে আটলান্টার সাথে আসলে কিরকম 11 এক্সপেক্ট করছো প্লাস রেজাল্টটা কিরকম হতে পারে?
যেহেতু ক্যাসিমিরো থাকতেছে না, উইনিট ফেডে এন্ড ফেডে ভালভার্ডেকে দিয়ে 3-5-2 অবশ্যই রিয়েলিস্টিক, বাট আমার মতে প্রেস রেজিস্ট্যান্ট ফর্মেশন হিসাবে আমার 4-4-2 ডায়মন্ড আমি প্রেফার করব। তো 4-4-2 ডায়মন্ড আসলে আবার জিদানের ডায়মন্ড ফর্মেশনে ফেভারিট প্লেয়ার ইসকো চলে আসে, যেটা আমার পার্সোনালি এখন ফেভারিট না, বাট ইফ ইসকো ওয়াজ ইন ফর্ম উই উড হ্যাভ হ্যাড এ ডিফারেন্ট কনভারসেশন। তো 4-4-2 ডায়মন্ড হচ্ছে জিদান ট্রাই করতে পারে, এটা একটা ভালো চান্স আছে, যেহেতু অ্যাটালান্টা ইজ গোয়িং টু প্রেস, দে আর গোয়িং টু ডু সামথিং লাইক আয়াক্স ইন দ্য সেকেন্ড লেগ in 2018-19 season. Home match doesn't matter, Ramos asse doesn't matter, they're going to press heavily and tader hocche lal card khawa chhara tara ki korte parto ami jani na, to it's going to be a tough match without, especially without Casemiro. To ami asha korbo je Zidane ekta press resistant formation try korbe, 4-4-2 flat or 4-4-2 diamond. 3-5-2 amar nijer favorite na UCL er jonno, তো যখন ক্রুজ মদ্রিচ ভালভার্ডে তিনজনই আছে, জিদান অনেক কিছুই ট্রাই করতে পারে, হি মাইট ট্রাই 4-4-2 ডায়মন্ড ইভেন উইথ ভালভার্ডে এন্ড এই জায়গাটা অডেগার্ডকে আমি মিস করতেছি আসলেই, যে অডেগার্ড থাকলে মানে স্কোর কথাই হয়তো আসতো না, বাট স্টিল লাইক আই এম হোপফুল যে রামোস আছে অ্যান্ড বেনজেমা ইজ শোয়িং সাম কালার্স অ্যান্ড রদ্রিগো ইজ ব্যাক, সো লেটস সি।
সেম কোশ্চেন, যে আমাদের এক্সপেক্টেড 11 কি রকম হতে পারে প্লাস রেজাল্ট আসলে কি রকম এক্সপেক্ট করছো?
এক্সপেক্টেড 11 তো উনসি যা বলল তাই আসলে, ওটা ছাড়া কোনো অপশন তো নাই আমাদের হাতে। ওইটাই আসলে, আটলান্টা তো খুবই প্রেসিং করবে যেহেতু স্বাভাবিক দে আর ইন দিস স্টেজ, মেবি ফর অনলি টাইম ইন রিসেন্ট ফিউচার নাও আসতে পারে এই অবস্থা, so hard and soft try korbe era to given the situation of real madrid to khub easy target hobe tar jonno beat kora, so আর যদি কন্টিনিউস প্রেস করতে পারে। আজকে যেমন দেখলাম যে এলচে কিন্তু ফার্স্ট হাফে ভালোই প্রেস করতেছিল, ওদের সলিড একটা ব্যাক লাইন ছিল। তখন রিয়েল মাদ্রিদ খুব ফ্রাস্ট্রেট হচ্ছিল যখন তারা যে মাঝখান থেকে ঢুকতে পারতেছিল লাস্ট হাফ। তো এরকম যদি তাকে ফ্রাস্ট্রেট করতে পারে ফার্স্টের দিকে, তখন ইজিলি কাউন্টারে অথবা একটু হালকা একটু প্রেসে কিন্তু ওরা স্কোর করবে। তো এরকম একটা সিচুয়েশন হওয়ার খুব পসিবিলিটি আছে। তো এক্ষেত্রে আসলে আমার সলিড মিডফিল্ড করা উচিত যতটুকু করা যায়, সেটাই ফেদে আর ক্রুস মডরিচকে দিয়ে, আর সামনে ভাস্কেসকে লাগবে ডেফিনেটলি। ক্যাসেমিরো তো নাই, এটা আসলে আমাদের একটু অফেন্সিভলি একটু ব্যাক ফুটে থাকবো সে ওর দিক থেকে, ফ্রম দ্য ডিফেন্স টু অফেন্স। তো এই তো 4-4-2 ডায়মন্ড, আর মেবি থ্রি, আমার মনে হয় 3-5-2 করবে ফার্স্ট হাফে, যতটুকু বুঝতে পারতেছি জিতালে মনে হয়। বাট তখন যদি ভালো একটা রেজাল্ট না আসে সেকেন্ড হাফ মেবি একটু চেঞ্জ হতে পারে ফরমেশন। এটাই আর রেজাল্ট, আই এম নট ভেরি মাচ অপটিমিস্টিক অ্যাবাউট দ্য রেজাল্ট। হোপফুলি 1-0 ফর রিয়াল, বাট মেবি উইল ক্যান লুজ।
চুক্তি সম্ভবত ইনক্রিজ করা হবে, সো লং টার্মে আমাদের আবার ঝামেলা হতে পারে। সো
ইটস মোর অ্যাবাউট দ্য ফিজিও টিম দ্যান স্যানিটাস, আই গেস। ডক্টর অলমোর রিসেন্ট হিস্টোরিতে ডক্টর অলমোর টাইমে আমাদের হচ্ছে রেকর্ড বেস্ট ইনজুরির, লাইক উই হ্যাড দ্য ফিটেস্ট স্কোয়াড আন্ডার ডক্টর অলমো, যাকে আমরা গালি দিছি সবচেয়ে বেশি। তো স্যানিটাসের থেকে আমাদের ফিজিও টিমকে বেশি, মানে ফিজিও টিমকে বেশি দোষারোপ করা দরকার।
আজকে তো অনেকক্ষণ হলো পডকাস্ট, নেক্সট পডকাস্টে নতুন কিছু মুখ দেখবেন সবাই, তো সেই জন্য সবাই এখানে চোখ রাখবেন। এবং আজকের মতো পডকাস্ট শেষ করছি। আলা মাদ্রিদ,
আলা মাদ্রিদ,
আলা মাদ্রিদ।